أنا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد.
প্রাণ খুলে মহব্বতের সাথে সবাই পড়েন:
আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলি সাইয়্যিদিনা বালাগ আল উলা বিকামালিহি কশফাদ দুজা বিজমালিহি হাসুনাদ জামিউ খসালিহি সাল্লু আলাইহি. ইয়ে তেরি মেরাজ থি কে তু লৌহ কলম তক পৌঁছা, আর মেরি মেরাজ হ্যায় কে মে তেরে কদম তক পৌঁছা. বলাগল উলা বিকামালিহি কশফাদ দুজা বিজমালিহি হাসুনাদ জামিউ খসালিহি সাল্লু আলাইহি.
জনাব সভাপতি, খিলগা ইসলামী পাঠাগার এবং সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত 28তম বার্ষিকী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল, তিন দিন ব্যাপী এই ঐতিহাসিক পল্টন ময়দানে অনুষ্ঠিত হচ্ছে আজ তার সমাপনী দিবস। এ দিবসের বিশেষ অতিথি হিসাবে আমার পাশে বসা আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, রাজনীতিবিদ, সাংবাদিক, ইসলামী বুদ্ধিজীবী, জামাত ইসলামী বাংলাদেশের সম্মানিত সহকারী সেক্রেটারি জেনারেল জনাব আলহাজ কামারুজ্জামান সাহেব, হাজারাত ওলামায়ে কেরাম, উপস্থিত প্রিয় দিনদার ইমানদার ভাইয়েরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল তার দরবারে শুকরগুজার হচ্ছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে আজ কোরআনে কারিমের আলোচনা শোনার জন্য এই পল্টন মাঠে উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন, সে আল্লাহ তাআলার দরবারে শুকরগুজার হচ্ছি। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আপনারা এই মাহফিলে উপস্থিত হতে পেরে বেজার না খুশি? অল্প না বেশি? আলহামদুলিল্লাহ কিন্তু সেরকম বেশি আওয়াজে বলেন নাই, এই পাশেই হচ্ছে স্টেডিয়াম, এখানে যখন ফুটবল খেলা হয়, ফুটবল খেলার হাকিকাত হচ্ছে লাথির কম্পিটিশন। একটি প্রচণ্ড পদাঘাতে যখন বলটি গোলের মধ্যে প্রবেশ করে, তখন উপস্থিত দর্শকবৃন্দ এমন জোরে গোল বলে যে অনেক দূর থেকে পরিশ্রুত হয়। এতে তাদের আমলনামে অনেক নেকি লেখা হয় নাকি? কিন্তু আলহামদুলিল্লাহ, যদি প্রাণ খুলে মহব্বতের সাথে কেউ বলে, রাসূলুল্লাহ বলেছেন তামলা উল মিজান, কিয়ামতের দিন মিজানকে পূর্ণ করে সওয়াব দেওয়া হবে। মহব্বতের সাথে বলেন আলহামদুলিল্লাহ, রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি, ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমরা প্রাণ ভরে বিশাল আকাশের মালিক, বিস্তীর্ণ এই জমিনের মালিক, সাগর নগর পাহাড় পর্বত কুল কায়নাতের মালিক, আমাদের স্রষ্টা, আমাদের রব, আমাদের মনিব আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলাম। আবারও বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই সব, হযরতে লোকমান বলছেন ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়ামুর বিল মারুফি ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। হে কলিজার টুকরা সন্তান, আকিমিস সালাত, নামাজ প্রতিষ্ঠা করো। জোরে কর না সুবহানাল্লাহ। আমরা পিতা, আমরা এখানে অনেকে পিতা আছি, আমরা কি আমাদের সন্তানকে ডেকে নিয়া, ও আমার কলিজার টুকরা যেখানেই থাকো বাবা নামাজটা ঠিকমতো আদায় করো, এই নসিহত কি করতে পারছি? কয়জনে পেরেছি? যারা পেরেছি আলহামদুলিল্লাহ, যারা পারি নাই তওবা করতে হবে আল্লাহর কাছে। এখন থেকে আমরা আমাদের সন্তানদেরকে নামাজে উদ্বুদ্ধ করব, আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। আকিমিস সালাত। হযরতে লোকমান তার সন্তানকে প্রথম নসিহত করলেন আল্লাহর সাথে শরীক করো না, দ্বিতীয় নসিহত করলেন ছোট্ট আমলও যদি হয় আল্লাহ কিয়ামতে উঠায় তোমারে দেখায় দিবেন, কাজী খারাপ আমল করো না। তিন নম্বরে নসিহত করলেন ও আমার কলিজার টুকরা সন্তান, নামাজ প্রতিষ্ঠা করো, আকিমিস সালাত। মুসলমান জীবনের সর্বপ্রথম ফরজ দায়িত্ব কি? বলেন না সবাই, নামাজ। নামাজ, নামাজ হচ্ছে মুসলমান জীবনের সর্বশ্রেষ্ঠ ইবাদত। এই নামাজ যার নাই কি হবে তার? বলছি নামাজ হলো মূলত জিন্দিগি। আমরা হচ্ছি ছোট, আমরা কি বলেন, আমরা গোলাম, বলেন তো আমরা কি? আমরা যে গোলাম সে কথা বলতে কি শরম হয়, লজ্জা হয়? কারণ এটা লজ্জা হতো যদি আমরা কোনো মন্ত্রীর গোলাম হইতাম, আমরা কোনো পীর সাহেব অথবা খাজা বাবার গোলাম হইতাম, তাহলে নিশ্চয়ই লজ্জা করতো, ঠিক কিনা বল? আমরা গোলাম কার? এক আঙ্গুল আকাশের দিকে উঁচু করে চিৎকার দিয়ে বলেন গোলাম কার? আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। আমরা গোলাম এমন এক শক্তির যার বজ্রমুঠির ভিতরে রয়েছে গোটা আকাশ আর জমিন। কত বড় প্রচন্ড ক্ষমতা আমার আল্লাহ! কোরআন শরীফে আছে আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন সাতটা আকাশ কাপড়ের মতো আমি ডান হাতের মধ্যে পেঁচায় নেব। সুবহানাল্লাহ, কি প্রচন্ড ক্ষমতার মালিক আল্লাহ তাআলা হচ্ছেন সর্বশ্রেষ্ঠ। আমরা বলি আল্লাহু আকবার, তিনি সর্বশ্রেষ্ঠ। ওই যে স্লোগানের কথাটা বলছিলাম, এই জন্য বলি আমাদের জন্মই হয়েছে আল্লাহু আকবার স্লোগান শুনিয়া, ঠিক না? আমরা যখন প্রথম পৃথিবীতে আসছিলাম মায়ের পেট থেকে, তখন আমাদের কানে কি শোনানো হয়েছিল? জোরে কন, আজানের প্রথম শব্দ কি? একামতের প্রথম শব্দ কি? জানাজা, জীবনের শেষ নামাজ কোনটা, এর প্রথম শব্দ কি? এর শেষ শব্দ কি? তাহলে বোঝা গেল আমার জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত আমাকে ঘোষণা করতে হবে আল্লাহু আকবার। সিনার সবটুকু শক্তি দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আলহামদুলিল্লাহ। আল্লাহ সর্বশ্রেষ্ঠ আর আমরা গোলাম। আমরা কি চিল্লায় বলে? আমরা গোলাম। অনেক লোককে আমি বলতে শুনেছি, আমি অমুক পীর সাহেব কেবলা হুজুরের গোলাম। নাউযু বিল্লাহ, পীর সাহেব কেবলা তো অনেক দূরের কথা, আমরা রাসূলুল্লাহর গোলামও নই। আমরা গোলাম কার? পৃথিবীতে কোন নবী এ কথা বলতে আসেন নাই যে আমার গোলামি করো। সমস্ত নবীরা বলেছেন কার গোলামি করো? আমরা নবীর উম্মত, আর গোলাম কার? এখন আল্লাহ তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ আর আমি হলাম গোলাম। আমি যে গোলাম সেটার প্রমাণ দিতে হবে নামাজের মধ্য দিয়ে, সুবহানাল্লাহ। আমাকে ছোট করার জন্য প্রত্যেক মানুষের মধ্যে কিছুটা অহং, অহংকার, ফখর, কিবর প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু না কিছু থাকতে পারে। আল্লাহ আমাদেরকে মাফ করুন, বলি আমিন। জাররা পরিমাণ, সরিষা পরিমাণ কিবর, অহংকার যদি কারো দিলের মধ্যে থাকে, আল্লাহ জান্নাতে যেতে পারবে না। আল্লাহ তাআলা বলেছেন আল কিবরিয়া ও রিদাই, অহংকার আমার চাদর। সুবহানাল্লাহ, যে ব্যক্তি মানুষ হয়ে অহংকার করে সে যেন আমার চাদর নিয়ে টানাটানি করে, নাউযুবিল্লাহ। অনেক লেখাপড়া জানো তাই তোমার অহংকার, ইংরেজিতে কথা কইতে পারো সেইটা তোমার অহংকার। লন্ডন আমেরিকায় যায় দেখো যারা জুতা সাফ করে তারাও ইংরেজিতে কথা কয়, আরবিতে কথা বলতে পারো সেই অহংকার। আরব বিশ্বে যায় দেখো যারা রাস্তা ঝাড়ু দেয় তারাও আরবিতে কথা কইতে পারে। সুতরাং শিক্ষার অহংকার, লেখাপড়ার অহংকার, বংশের অহংকার, ক্ষমতার অহংকার, কোন অহংকার করো না। অহংকার কেবল কে করতে পারে? আল্লাহ, আল্লাহ, আল্লাহ। আমি যে গোলাম এটার প্রমাণ দিতে হবে নামাজের মধ্যে দিয়ে। কিভাবে? আমি যখন নামাজে দাঁড়ায় যাব, আমার নামাজ, এটি আমার নামাজ মানে হলো সালাত শব্দের অর্থ হলো নৈকট্য অর্জন করা, সালাতের মানে হচ্ছে নিকটবর্তী হওয়া, সালাতের অর্থ হলো মুতাওয়াজ্জা হওয়া। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাত ওয়ামা আনা মিনাল মুশরিকিন। ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, চতুর্দিক থেকে আমার মুখ ঘুরাইয়া, আমার মুখ ঘুরাই দিলাম সেই আল্লাহর দিকে যিনি আকাশ এবং জমিনের একচ্ছত্র অধিপতি। দাঁড়ায় গেলাম কেবলামুখী হইয়া, হাত দুটো কান পর্যন্ত উঠে উঠায়া হাত বেঁধে চোখ দিলাম সেজদার কাছে, আমি আসামির মতো দাঁড়ায় গেলাম। সুবহানাল্লাহ, এখন কার দরবার? আল্লাহর দরবার। দেখেন না মসজিদগুলি, মসজিদগুলি প্রেসিডেন্ট অথবা কোনো দেশের প্রধানমন্ত্রী অথবা মন্ত্রী অথবা লাখো হাজার হাজার মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ডলারের মালিক। কোনো মুসলমান আপনার পাশে দাঁড়াইছে, পাশে এক রিক্সাওয়ালা পানের দোকানদার দাঁড়াইছে, নামাজ পড়তে গিয়ে হাঁটু বা পা যদি গায়ে লাগে প্রেসিডেন্টের, প্রেসিডেন্ট বলতে পারবে বেটা তুই রিক্সাওয়ালা তোর পা আমার ঘাড়ে লাগলো কেন, তোরে আমি দোজোকে পাঠাবো? পারবে বলতে? পারবে না, কারণ এটা আপনার বঙ্গভবন না, এটা মসজিদ। এক হি সপ মে খড়ে হো গয়ে মাহমুদ ও আয়াজ, এক হি সপ মে খড়ে হো গয়ে মাহমুদ ও আয়াজ, না কুই বান্দা রহা না কুই বান্দা নওয়াজ। একই কাতারে সম্রাট মাহমুদ আর তার ভৃত্য আয়াজ দাঁড়ায় গেছে। এখন ভৃত্যও নাই, এখন সম্রাটও নাই, দুজন আল্লাহর গোলাম হয়ে গিয়েছে। আমি যখন দাঁড়ালাম তখন আমি আল্লাহর গোলাম হয়ে গেলাম, রুকুতে যখন গেলাম আমার অহংকার শেষ, সেজদা যখন দিলাম তখন মাটির সাথে আমার অহংবোধকে মিটাই দিলাম। এই কপাল সৌভাগ্যের প্রতীক, আর এই নাক মর্যাদার প্রতীক। কথা বোঝেন? নাক সম্পর্কে লোকেরা বলে যে ভাই আমার তো নাক কাটা গেছে, কেমনে? এই মেয়েতে এমন কাম করছে, বাইতে এমন কাম করছে, নাক কাটা গেছে। আসলে কি নাক কাটা গেছে নাকি? কেন বলে? মর্যাদা খাটো হয়েছে, সেই জন্য বলে নাক কাটা গেছে। লোকেরা কয় ভাই আমার তো কপাল পুড়ছে, আগুন লাগছিল, পুড়লো কেমনে? অর্থাৎ ভাগ্য খারাপ হয়ে গেছে। কপালটাকে ধরা হয় ভাগ্যের প্রতীক, আর নাকটাকে ধরা হয়। এখন যদি কোনো মুসলমান তার ভাগ্যকে সুপ্রসন্ন করতে চায়, আর তার মর্যাদা যদি দুনিয়া আখেরাতে বাড়াতে চায়, তাহলে দৈনিক পাঁচবার কপাল আর নাক দিয়ে আল্লাহর দরবারে সেজদা দিয়ে দিতে হবে, গোলামে পরিণত হয়ে যেতে হবে। আল্লাহ ভাগ্য ভালো বানাবেন, মর্যাদাও দিয়ে দিবে। হযরতে মূসা আলাইহিস সালাম পৃথিবীতে এলেন, নবুয়াত যেই দিন পেলেন সেই দিনই আল্লাহ তাকে নামাজ ফরজ করে দিলেন। সুবহানাল্লাহ। সূরায়ে তোহার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাআবুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। ইন্নানি আনাল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো ইলাহা নাই, ফাআবুদুনি, অতএব আমার ইবাদত করো, আমার দাসত্ব করো, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আর আমার স্মরণার্থে নামাজ কায়েম করো। সুবহানাল্লাহ। সুতরাং এই নামাজ আল্লাহ তাআলা শিখাচ্ছেন, বলো, কে বলতেছেন? আল্লাহ তাআলা বলছেন, বলো, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া। জানেন না? জানেন? গলা ছেড়ে দিয়ে পুরুষের মতো পড়েন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, বলো, নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত আর আমার মত সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিবেদিত। যে ব্যক্তি নামাজ পড়ে না, মুসলমান দাবি করার কোনো হক নাই, কোনো অধিকার নাই। রাসূলুল্লাহ বলেছেন, হাদিস শুনুন, রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি নামাজ পড়ে না তার উপরে আল্লাহর কোনো দায়িত্ব নাই। যে ব্যক্তি ইচ্ছে করে নামাজ ছেড়ে দেয়, আল্লাহ এবং রসুলের সাথে তার সমস্ত সম্পর্ক কাট হয়ে যায়। নাউজুবিল্লাহ বলুন। আল্লাহর সাথে যদি সম্পর্ক না থাকে কয়দিন থাকবেন দুনিয়ায়? কয়দিন? যে ধাক্কাটা লাগলো তামিলনাড়ু, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, যে ধাক্কাটা লাগলো মাত্র দেড় মিনিটে সাতিয়ানাশ হয়ে গেছে। সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করে না? আমাদের দেশে পুকুরে যে কম্পন হলো, জলকম্পন, পানিতে যে কম্পনটা হয়েছিল, ওই কম্পনটা যদি মাটিতে হইতো, ঢাকা শহরে অপরিকল্পিতভাবে যে শহর গড়ে উঠেছে তছনছ হয়ে যেত। কোন সাহসে আল্লাহর নামাজ আদায় করো না? সাহসটা কি? মন্ত্রী হয়েছ, এমপি হয়েছ, এরকম মন্ত্রী এমপি আল্লাহ অনেক দেখছে, এরকম অনেক প্রেসিডেন্ট আল্লাহ দেখছে, আল্লাহর কাছে এগুলি ছাতা পাতাও না। এই পৃথিবীর রঙ্গমঞ্চে কত লোক আসলো নাটক করতে, আর সব একের পর এক শেষ হয়ে গেল। ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ, বড় বড় রাজা বাদশাহ শেষ হয়ে গেল, ওর জন্য আকাশও কান্দে নাই, জমিনও কান্দে নাই, ইন্না লিল্লাহ পড়ারও লোক নাই। আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, নামাজ, নামাজ। মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা, ইচ্ছে করে যে নামাজ ছেড়ে দিল কাফের হয়ে যাবে। প্রিয় উপস্থিতি, যুবকদের বলি, তরুণদের বলি, তরুণী আজকে আমাদের টার্গেট। তরুণরা আসো ইসলামের দিকে। তোমাদেরকে যারা লাঠিয়াল বাহিনী হিসাবে ব্যবহার করে, এদের মুখে তুতু নিক্ষেপ করে বেরিয়ে আসো, রসুলের কাতারে সামিল হয়ে যাও। যে পথে যাচ্ছ জাহান্নামের পথ, আমরা ডাকি তোমাদেরকে জান্নাতের দিকে। সুবহানাল্লাহ। নামাজ, নামাজ। লা দীন লিমান লা সালাত লাহু, যার কাছে নামাজ নাই তার কাছে দিন নাই, ঈমান নাই, চরিত্র নাই, কিচ্ছু নাই। একজন লোক ইসলাম কবুল করার সাথে সাথে তার প্রথম দায়িত্ব, প্রথম ফরজ কি? নামাজ। প্রথম ফরজ নামাজ। আপনি সেজদা দিবেন না, আপনি মুসলমান না। কত টাকার মালিক হয়েছেন যে নামাজ পড়তে ইচ্ছে করে না, গান বাজনায় সময় দেয়, কত সময়, ঘন্টার পর ঘন্টা চলে যায়, সিগারেটে টান দিয়া সুক টান মারিয়া ফু উপর দিকে দিয়ে তাকায় দেখে ফু গেল কদ্দুর। জেনা, ব্যবিচার, মদ, জুয়া, আনন্দ, মেলায় কত কিছুর মধ্যে ডুবে আছে। মাত্র দেড়টা ঘন্টা লাগে, চব্বিশ ঘন্টার মধ্যে দেড়টা ঘন্টা লাগে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার জন্য। মসজিদে আজান দেয় হাইয়া আলাস সালাম, মুয়াজ্জিন কি কয়? মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাম, এসো নামাজের দিকে। আপনি যদি জিজ্ঞেস করেন মুয়াজ্জিন চিল্লাও কেন, নামাজের দিকে আসলে কি হবে, মুয়াজ্জিন দ্বিতীয় পংক্তিতে বলে হাইয়া আলাল ফালা, এসো কল্যাণের দিকে, নামাজ পড়লি তোমার কল্যাণ হবে, মঙ্গল হবে, কপাল খুলে যাবে, তোমার ভাগ্য খুলে যাবে, আল্লাহর সেজদা দাও। সমস্ত নবী ইন্তেকালের সময় সব নবীরা উম্মতির জন্য নামাজের কথা বলে গিয়েছেন। প্রিয় ভাই সব, নামা যত ইবাদত আমরা করি, রোজা করি, যাকাত দেই, হজ করি, এ সব আল্লাহ দুনিয়ায় দিয়েছেন। নামাজের এত বড় গুরুত্ব যে আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজকে আল্লাহ তার নবীকে আরশে আজিমে ডেকে নিয়ে নামাজ উপহার দিয়েছেন। গুরুত্ব কি কম না বেশি? কয় অক্ত দিছিলেন আল্লাহ মনে আছে? পঞ্চাশ অক্ত। মুসা আলাইহিস সালামের সাথে দেখা হলো, তিনি জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনারে কি দিল উপহার? তিনি বললেন, আমারে আল্লাহ পঞ্চাশ অক্ত নামাজ দিছে। রাসূলুল্লাহ হযরত মুসা আলাইহিস সালাম বললেন, আপনার উম্মতে পঞ্চাশ অক্ত নামাজ পড়তে পারবে না, খুব কষ্ট হবে, আপনি আল্লাহরে কন যেন কমায় দেয়। তিনি গেলেন, আল্লাহ তাআলা দশ অক্ত কমায় দিলেন, আবার আসলেন, আবার মুসা আলাইহিস সালাম একই কথা বললেন, আবার গেলেন কমাইতে কমাইতে পাঁচ। মুসা আলাইহিস সালাম বললেন, এই পাঁচ অক্ত হয়তো পারবেন, আপনি আরো কমান। রাসূলুল্লাহ বললেন মুসা আলাইহিস সালামকে যে আমার পক্ষে আর সম্ভব না, আল্লাহ আমারে দিতে চায় আর আপনি খালি কোন কমান, আমার এখন শরম করে আল্লাহর কাছে, আমি কেমনে কই যে আরো কমান। রাসূলুল্লাহর এই মনোভাব আল্লাহ বুঝতে পারলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবী, আমি তো পঞ্চাশ অক্তই দিয়েছিলাম, আপনার কনসেশনের দাবিতে আমি কমাতে কমাতে পাঁচ অক্তই দিয়ে দিলাম, কিন্তু আমি তো বলেছি পঞ্চাশ অক্তের কথা। আমার যে মুমিন বান্দা পাঁচ অক্ত নামাজ সঠিকভাবে আদায় করবে, আমি রব্বুল আলামিন পঞ্চাশ অক্তেরই সওয়াব দিয়ে দেব। তো যে ব্যক্তি পাঁচ অক্ত নামাজ পড়লো, সে গেইন করলো কত অক্ত? জোরে বলেন, পাঁচ অক্ত যে আদায় করলো, পঞ্চাশ অক্ত গেইন করলো, আর যে পাঁচ অক্ত আদায় করলো না, পঞ্চাশ অক্ত লস করলো। এবার বলেন ভাইরা, শয়তান আল্লাহর হুকুম নষ্ট করছিল কয়টা? বলেন, মাত্র একটি হুকুম লঙ্ঘন করেছিল শয়তান, নাম ছিল ইবলিস, হয়ে গেল কি শয়তান, কন্যা কি হইল, জন্মের মতো শয়তান হয়ে গেল একটা হুকুম লঙ্ঘন করে। এবার বলেন তো, পাঁচ অক্ত নামাজের মধ্যে আল্লাহর হুকুম কয়টা? কি কয়? পাঁচটা। পাঁচ অক্ত নামাজে আল্লাহর হুকুম সতেরোটা, বলেন না কয়টা? শয়তানের সারা জীবন একটা হুকুম লঙ্ঘন করেছে, আর যে মুসলমান নামধারী দৈনিক পাঁচ অক্ত নামাজ নষ্ট করে, সে আল্লাহর সতেরোটা হুকুম লঙ্ঘন করে প্রতিদিন। শয়তান তাকে দূরের থেকে সেলুট মারে, বাবা তুমি আমার বাপ না, তুমি আমার দাদা, কারণ একটা হুকুম লঙ্ঘন করে আমি হয়েছি শয়তান, আর তুমি দৈনিক সতেরোটা হুকুম ভাঙবো আল্লাহ, তোমার উপরে তো গজব হবে। শয়তান এই জন্য ওই ট্রাকের পিছনে লেখা আছে না, বিপদ মুক্ত দূরত্ব বজায় রেখে চলুন, শয়তান ও বেনামাজি থেকে বিপদ মুক্ত দূরত্ব বজায় রেখে চলে, কোন ফাঁকে ওর গোপরে গজব হয় সে ভয়তে শয়তান তার থেকে দূরে থাকে। শয়তানের চাইতেও নিকৃষ্ট যে মুসলমান নামাজ পড়ে না। মুসলমান ভাইরা, হযরত লোকমান তার সন্তানকে ছোট্ট অবস্থায় বলতেছেন, বাবা ও আমার কলিজার টুকরা, নামাজ ছেড়ে দিও না। সুবহানাল্লাহ, কোন সুবহানাল্লাহ! আজকে বাড়ি যাইয়া বউরে ছেলেরে মেয়েরে নামাজের কথা বলবেন? বলবেন নামাজের কথা? আল্লাহর নবী ইন্তেকাল করবেন, তার পাঁচ দিন আগে প্রচন্ড জ্বর হলো রাসূলুল্লাহ, এই প্রচণ্ড জ্বরে তিনি কখনো হুশে আসেন, কখন বেহুশ হয়ে যান। যেদিন ইন্তেকাল করবেন সেদিন তিনি মসজিদে নববীতে প্রবেশ করলেন, মেম্বরের উপরে দাঁড়িয়ে বললেন, আল্লাহ রাব্বুল আমিন, এই পৃথিবীতে তার এক বান্দাকে জাগতিক সব সম্পদ দিতে চেয়েছিলেন, কিন্তু তিনি সমস্ত সম্পদকে উপেক্ষা করে আল্লাহর সঙ্গে দিদার করা পছন্দ করেছেন। কেউ কিছু বুঝল না। হযরতে আবু বকর কাঁদতে থাকলেন, লোকেরা মনে করলো তিনি এত কাঁদেন কেন, রসুল কার না কার কথা বলেছেন। কিন্তু জ্ঞান বৃদ্ধ বয়োবৃদ্ধ হযরত আবু বকর বুঝতে পেরেছেন তাম পৃথিবীর সব সম্পদ আল্লাহ তো তার রসুলকেই দিতে চেয়েছিলেন। নবীজি সবগুলিকে উপেক্ষা করে আল্লাহর সঙ্গে দিদার করা পছন্দ করেছেন, তার মানে হলো অল্প সময়ের ভিতরে, অল্প দিনের ভিতরে তিনি আমাদেরকে এতিম করে শোক সাগরে ভাসিয়ে চলে যাবেন। যেদিন ইন্তেকাল করবেন ওই রাতে ইশার নামাজের সময় অনেকক্ষণ অপেক্ষা করলো সাহাবায়ে কেরাম, রাসূলুল্লাহ যেতে পারেন নাই, তিনি বেহুশ ছিলেন। কিছুক্ষণ পরে রসুলের যখন হুশ এলো তিনি প্রশ্ন করলেন, আয়েশা, মসজিদে নববীতে এখন কি হচ্ছে? তিনি বললেন, লোকেরা আপনার অপেক্ষা করে, আপনাকে না পাইয়া আমার বাবার ইমামতিতে সাহাবিরা নামাজ পড়তেছেন। কিন্তু সাহাবিরা সবাই কাঁদতেছি, তাদের সবাই ধারণা রসুল্লাহ যায় নামাজে কেউতে পর্যন্ত দাঁড়াতে পারে নাই, আর যখন রসুল নাই আবু বকর এসে দাঁড়িয়েছেন, বোঝা গেল রসুলের পেছনে নামাজ পড়া আমাদের কিসমতে আর হবে না। আল্লাহর নবী বলেন, আয়েশা শরীফ, মসজিদে নববীর দিকের একটা দরজা খুলে দাও, আমি একটু নামাজের দৃশ্য দেখতে চাই। দরজা খুলে দেওয়া হলো, রাসূলুল্লাহ হযরত আয়েশার কান্ধের উপরে ভর করে মসজিদে নববীর নামাজের দৃশ্য দেখে আবার শুয়ে পড়লেন। হযরত আয়েশা লক্ষ্য করে দেখেন নবীজির চোখের কোণাবে পানি টপ টপ করে পড়ছে। হযরত আয়েশা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজের দৃশ্য দেখে কান্দেন কেন? নবীজি বললেন, আয়েশা, জানো না, এটা কোনো দুঃখের কান্না নয়, এটা আমার তৃপ্তির পানি, আমার সুখের কান্না। এই নামাজের জামাতকে কায়েম করার জন্য তায়েফের ময়দানে অনেক রক্ত আমার ঝরেছে, সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন, ওহদের মাঠে দানদান শহীদ হয়েছে, সেই কষ্টের পর যে জামাত আমি দেখতে পেলাম, আমার ভবিষ্যতের চিত্র চোখের সামনে ভেসে উঠল, আমার মনে হলো কিয়ামত পর্যন্ত আমার উম্মতের এভাবে নামাজ আদায় করবে। রাসূলুল্লাহ আবার ব্যবসায় বললেন, আজ আর সাহাবীরা কেউ মসজিদ থেকে চলে যান না, সবাই মসজিদ নববীতেই অপেক্ষা করছেন, কখন দুঃসংবাদ আসে সবাই কাঁদতেছেন। রাসূলুল্লাহর হুশ এলো, গভীর রাত্রে লক্ষ্য করে দেখেন মসজিদে নববী থেকে কান্নার গুঞ্জরণ হচ্ছে, ঘরের ভিতরে সবাই কান্দে, হযরত ফাতেমা সব থেকে বেশি কাঁদছেন। রাসূলুল্লাহ ফাতেমাকে কাছে ডাকলেন, কানে কানে কি যেন বললেন, কান্না বন্ধ হয়ে গেল। রাসূলুল্লাহ আবার বেহুশ হলেন। হযরত আয়েশা ফাতেমাকে কাছে ডেকে নিয়ে বললেন, ফাতেমা গো, তোমার আব্বু তোমারে কি বললেন যার জন্য কান্না বন্ধ হয়ে গেল? হযরত ফাতেমা বলে, আম্মা, আমার আব্বা আমার কানে কানে বললেন, ফাতেমা গো, আমার সব সহ্য হয়, তোমার চোখের পানি আমি সহ্য করতে পারছি না, তুমি কেঁদো না, আমি তোমার সুসংবাদ দেই, আমার ইন্তেকালের পরে সবার আগে তোমার সাথে আমার দিদার হয়ে যাবে। হযরত ফাতেমা বলেন, আম্মাজি, আমি এই কথার দ্বারা বুঝতে পেরেছি আব্বার ইন্তেকালের পর আত্মীয় স্বজনের ভেতরে সকলের আগে আমার মউত হবে, আর আমার সম্মানিত পিতার সঙ্গে আমার দিদার নসিব হয়ে যাবে। ফজরে রক্ত হল, নবীজির হুশ এল, তাকিয়ে দেখেন হযরতে জিব্রাইল দাঁড়ানো। হযরতে জিব্রাইল ডাক দিয়া বলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ইন্নাল্লাহা ইয়াকরাউকা সালাম, হে আল্লাহ রসুল, আল্লাহ আপনাকে সালাম বলেছেন, আর আল্লাহ জানতে চেয়েছেন আপনি কেমন আছেন, যদিও তিনি সবই জানেন। রাসূলুল্লাহ বললেন, জিব্রাইল, আমি খুব কষ্টে আছি, ইতিপূর্বে এত কষ্ট আমার কখনো হয় নাই, খুবই কষ্টের মধ্যে আছি। হযরতে জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে একজন নতুন ফেরেশতা আমি সাথে করে নিয়ে এসেছি, আমার পিছনের দিকে তাকায় দেখেন, এই নতুন ফেরেশতা পৃথিবীতে কারো কাছে অনুমতি চায় না, তার কাছে আসার জন্য আপনার কাছে আসার জন্য সে আজ অনুমতি ভিক্ষা চায়। তার নাম হযরতে মালাকুল মউত। হযরতে মালাকুল মউত বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আল্লাহ পাঠাবার সময় বলে দিয়েছেন, আমি যেন আপনার কাছে অনুমতি চাই। আপনার জান কবজের জন্য পৃথিবীতে কারো জান কবজের জন্য অনুমতির প্রয়োজন হয় নাই, আর কোনো দিন হবেও না, আপনাকে অনুমতি নিতে বলা হয়েছে। রাসূলুল্লাহ বললেন, মালাকুল মউত, আমি যদি অনুমতি না দেই কি হবে? মালাকুল মউত বলছেন, আমাকে ফিরে যাওয়ার জন্য নির্দেশ করা হয়েছে। হযরতে জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহি, অথচ আল্লাহ রাব্বুল আলামিন আপনার দিদারের ইন্তেজার করতেছে। রাসূলুল্লাহ বললেন, মালাকুল মউত, তুমি তোমার ডিউটি পালন করো, জান কবজ শুরু করে দিতে পারো। হযরতে মালাকুল মউত রাসূলের কাছে এসে জান কবজ শুরু করে দিল। আল্লাহর নবী আজ বিদায় হয়ে যাবেন, বিদায়ের শেষ মুহূর্তে মুখে উচ্চারণ করলেন, আসসালাত আসসালাতু মা মালাকাত আইমানুকুম ও আমার উম্মতেরা, নামাজ 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 ছেড়ে দিও না। ইন্তেকালের সময় মেয়ের কথা, নাতির কথা, জামাইয়ের কথা কারো কথা মনে পড়ল না। ইন্তেকালের সময় শেষ কথা নবীজি উচ্চারণ করলেন, নামাজ নামাজ আমার উম্মতেরা, নামাজ ছেড়ে দিও না। আজ এই পল্টনের ময়দানের এই বিশাল জনতাকে উদ্দেশ্য করে বলি, তোমার আমার যে রসুলের সুপারিশ ছাড়া কেয়ামতে নাজাত হবে না, কোন নবী সুপারিশ করতে পারবে না, সবাই বলবে নাফসি নাফসি। কেবলমাত্র রসুলুল্লাহ যেদিন উম্মতের জন্য কানবেন, সুপারিশ করবেন, সেই নবীর হুকুম আল্লাহর হুকুম অমান্য করে যারা নামাজ ছেড়ে দেয়, দুনিয়াও বরবাদ হবে, কেয়ামতেও বরবাদ হবে। আজ আমরা আল্লাহর কাছে ওয়াদা করব, নামাজ আর জীবনে ছেড়ে দেব না। এই ওয়াদা কি করা যাবে? করতে পারবেন? শুধুমাত্র যারা ওয়াদা করতে পারবে তারা, যারা ওয়াদা রক্ষা করতে পারবেন না তাদের হাত উঠাবার কোনো প্রয়োজন নাই। দুই হাত উঁচু করেন, বলেন ইয়া আল্লাহ, সবাই বলেন ইয়া আল্লাহ, তোমার পবিত্র নামে কসম করি, ওয়াদা করি, শপথ করি, যতদিন পর্যন্ত মালাকুল মউত আমার মাতার কাছে না আসতেছে ততদিন পর্যন্ত ফরজ নামাজ ফরজ রোজা আর ছেড়ে দেব না, আর ছেড়ে দেব না, আর ছেড়ে দেব না। এবার বলেন ইয়া আল্লাহ, আমার মৃত্যু পর্যন্ত আমার আজকের এই ওয়াদা আমাকে পালন করার তৌফিক দাও। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। হাত নামান, আল্লাহ কবুল করুন, আমরা বলি আমিন। আল্লাহ কবুল করুন, আমরা বলি আমিন। প্রিয় ভাই সব, হযরত লোকমান তার সন্তানকে নসিহত মোট নয়টা, আমি সবগুলি বলতে পারবো না, আল্লাহ হায়াতে রাখলে আবার বলা যাবে ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। এই তাফসির করেছিলাম চট্টগ্রামে 5 দিন, সূরা লোকমানের মাত্র 2 রুকুর তাফসির করেছিলাম, অর্ধ শত হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মঞ্চে এসে মুসলমান হয়ে গিয়েছিল। এ হচ্ছে সেই সূরা লোকমান। প্রিয় ভাই সব, আমি আপনাদের খেদমতে আরজ করব, হযরতে লোকমানের এই তৃতীয় নসিহতের শেষ অংশটি করেই আমরা আপনাদের সামনে যে কথা বলতে চাই তা হল, হযরতে লোকমান বলছে নামাজকে প্রতিষ্ঠা করো, আর ওয়ামুর বিল মারুফি ওয়ানহা আনিল মুনকার, ভালো কাজের আদেশ দাও, অন্যায় কাজ থেকে মানুষকে বিরত রাখো। সুবহানাল্লাহ বলেন, সবাই বলেন সুবহানাল্লাহ। ভালো কাজের আদেশ দাও, ভালো কাজের আদেশ দেওয়া, আজকে হলো মুহররম মাস, আজকে কি আর মাত্র একদিন পরে আশুরা হবে। হযরত ইমাম হোসাইন এবং তার সাথী সঙ্গী শাহাদায়ে কারবালার জন্য আমরা দোয়া করব, আমরা আমাদের মা বাবার জন্য দোয়া করব, এটা দোয়া কবুলের, আজকের শুক্রবার ছিল। সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, এত বড় বিশাল মাহফিল জীবনে আরেকটা পাবো, কোনো নিশ্চয়তা আছে কি? 3 নম্বর নসিহতের শেষ অংশ হচ্ছে, হে প্রিয় বৎস, ভালো কাজের আদেশ করবা আর অন্যায় কাজের বিরোধিতা করবা। ভালো কাজের আদেশ আমরা এখন ভুলে গেছি, করি না, অন্যায় কাজ থেকেও মানুষকে ফিরায় রাখি না, অন্যায় চোখের সামনে হয় তা আমরা প্রতিবাদ করি না। এই প্রতিবাদী কণ্ঠ হতে হবে আমাদের। রাসূলুল্লাহ বলেছেন, মান রা মিনকুম মুনকারান ফালিউগাইয়িরহু বিয়েদি ফাইন লাম ইয়াস্তাতি ফাবি লিসানি ফাইন লাম ইয়াস্তাতি ফাবি কলবি ওয়া যালিকা আযাফুল ঈমান। আমাদের কার কতটা ঈমান আছে তা পরিমাপ করার একটা থার্মোমিটার আছে। আপনারা জানেন জ্বর মাপে যে যন্ত্র দিয়া সেটাকে কি বলা হয়? থার্মোমিটার। দুধ মাপে, অর্থাৎ দুধের মধ্যে পানি না পিওর দুধ তা মাপার জন্য একটা যন্ত্র আছে না, ওটাকে কি বলে? ল্যাক্টোমিটার। এরপরে আবহাওয়া পরিমাপ করার জন্য বৃষ্টি হবে কি হবে না ইত্যাদি পরিমাপের জন্য একটা যন্ত্র আছে, সেটার নাম কি? ব্যারোমিটার। প্রত্যেকটা জিনিস মাপার এরকম যন্ত্র আছে। ঈমান মাপারও একটা হাদিস আছে, সুবহানাল্লাহ। গণ ঈমানটা ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস আর থার্ড ক্লাস, এটা মাপার একটা হাদিস আছে। সে হাদিসটা আমি পড়ে ফেলেছি আগেই। রাসূলুল্লাহ বলছেন, তোমাদের মধ্যে যদি কেউ শরীয়ত বিরোধী কাজ কেউ দেখতে পাও, দুই হাতে বাধা দাও। কি দিয়ে বাধা দাও বলেন জোরে? শক্তি প্রয়োগ করে বাধা দাও। ফাইন লাম ইয়াস্তাতে, যদি তুমি তা না পারো তাহলে মুখ দিয়ে বাধা দাও। ফাইন লাম ইয়াস্তাতে, যদি তাও না পারো অন্তরে অন্তরে ঘৃণা করো। তবে অন্তরে অন্তরে ঘৃণা করে চুপ করে বসে থাকলে হবে না, মনে মনে ঘৃণা করে হোমওয়ার্ক করতে হবে। মনের মধ্যে এই চিন্তা রাখতে হবে যে এই অন্যায় কাজের কাজকে নির্মূল করার জন্য কি করা যায় সে সম্পর্কে পরিকল্পনা নিতে হবে। আর এটা হলো ওয়া যালিকা আযাফুল ঈমান, আর এটা হলো ঈমানের একদম থার্ড ক্লাস, তৃতীয় পর্যায়ে। এরপরে ঈমানের আর কোনো অংশ নাই। হযরতে লোকমান বলছেন, ওয়াসবির আলা মা আসাবাক, এরপরে তুমি সবর ইখতিয়ার করবে। সবর ধৈর্য, ভালো কাজের আদেশ অন্যায় কাজের নিষেধ, এর মধ্যে সবরের কথা আসলো কেন? সবরের কথা আসলো এই জন্য যে আপনি যখনই মানুষের ভালো কথা বলবেন তখনই আপনারে মানুষে গালি দেবে, মন্দ কথা বলবে, ইসলামের দাওয়াত দিবেন বলবে যে মৌলবাদী, ঠিক কিনা? এখন তো কিছু দল আছে আমাদের দেশে মৌলবাদ আর সাম্প্রদায়িক ছাড়ার কিছু চোখেই দেখে না, খালি কয় মৌলবাদ 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 মৌলবাদ। সাম্প্রদায়িক কি সাম্প্রদায়িক হয়েছে, মৌলবাদ কি হয়েছে? ইসলাম পালন করলে, নামাজ রোজা করলে যদি মৌলবাদ হয় তাহলে যারা গালি দেয় ওরা যদি নামাজ পড়ে তো ওরাও তো মৌলবাদী। সাম্প্রদায়িক কি হয়েছে? কেন সাম্প্রদায়িক সাম্প্রদায়িক করেন? বাংলাদেশে কি সাম্প্রদায়িকতা বলতে কিছু আছে? এই দেশেও যদি বলে সাম্প্রদায়িক সম্প্রীতি নাই তাহলে সাম্প্রদায়িক সম্প্রীতি আছে কোন দেশে? ওই দেশের নামটা আমরা শুনতে চাই। বাংলাদেশ পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ সাম্প্রদায়িক সম্প্রীতির একটি উজ্জ্বল দৃষ্টান্ত বহন করে চলছে এই বাংলাদেশ। আমরা 1947 সনে একবার স্বাধীন হয়েছি, আবার 71 সনে পূর্ণাঙ্গ স্বাধীনতা লাভ করেছি, ঠিক না ভাই? ওই একই 47-এ ভারতও স্বাধীন হয়েছে, আমরাও স্বাধীন হয়েছি। আমাদের দেশে 47 থেকে নিয়ে এই পর্যন্ত সাম্প্রদায়িক দাঙ্গা, কমিউনাল রায়ট, ধর্মীয় মারামারি, হিন্দু মুসলমানে সাম্প্রদায়িক মারামারি, খুনাখুনি হয়েছে বলেন? হয়ে থাকলে কোথায় হয়েছে বলেন? হয়েছে কোথাও? হয়নি। আর যে ভারত আমাদের প্রতিবেশী, 1947 থেকে এই পর্যন্ত সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে সে দেশে 20,000 বারেরও বেশি। সেটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই, সমস্ত মাথা ব্যথা আমাদের দেশ নিয়ে। এইখানে খালি কয় সাম্প্রদায়িক, নামাজ যদি পড়ে লোকেরা নামাজ পড়ে রোজা রাখে ইসলাম ইসলামের কথা বলে, সাম্প্রদায়িক সাম্প্রদায়িক মৌলবাদ মৌলবাদ এইসব কথা বলিয়া মানুষকে আর ধোকায় ফেলা যাবে না ইনশাআল্লাহ। এখন মানুষ অনেক জাগ্রত, অনেক জাগ্রত, ইনশাআল্লাহ এদেশে ইসলাম প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। সেজন্য আমাদেরকে আরো পথ পাড়ি দিতে হবে, আরো এগিয়ে যেতে হবে। এই দেশকে অকার্যকর এবং ব্যর্থ রাষ্ট্র করার জন্য অনেকে মিথ্যা গল্প তৈরি করতেছে, দেশটাকে বদনাম করার জন্য। আপনারা লক্ষ্য করেছেন কিভাবে সর্বনাশ করছে, সেটা হচ্ছে হরতালের নাম করে, হরতালের দিনে মেয়ে লোকগুলিকে রাস্তায় নামানো হচ্ছে। এই যুবতী মেয়ে লোকগুলি তারা রিক্সা লাথি দিয়াল জাম করে উঠে ফ্লাইং কিক মারতেছে রিক্সার উপরে, কি এক বাংলা কইয়া, তারপরে ইট মারতেছে পাথরের উপরে, কি বলে, বাসের উপরে আগুন জ্বালায় দিতেছে, রিক্সার আরোহী নামাইয়া মেয়ে লোকেরা থাপড়াইতেছে, নাউযু বিল্লাহি যালিক। আমি জানি না এইসব মেয়ে লোকদের অভিভাবক আছেন কিনা, যদি থাকেন তাহলে অনুরোধ করব আপনারা আপনাদের মেয়েদেরকে ঠেকান, আল্লাহর হস্তে ঠেকান। মুসলমান মেয়েদের এগুলি কাজ নয়। আমরা অনুরোধ করব, ঢাকা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ, বাংলাদেশের রাজধানী, এই দেশের ইজ্জত আপনারা দয়া করে নষ্ট করেন না। টেলিভিশনে এইসব ছবি দেখানো হয়, বাংলাদেশে সীমাবদ্ধ থাকে না, সৌদি আরবে দেখে, কুয়েত দেখে, কাতার দেখে, ইউরোপ দেখে, আমেরিকাকে দেখে, গোটা দুনিয়া দেখে যে মুসলমান মেয়েরা পারে এইভাবে মারামারি করতে, পুলিশের কামড়াইয়া গালের চামড়া উঠাই নিয়ে যায়। নাউজুবিল্লাহ, বলে নাউজুবিল্লাহ, পুলিশ হয়রান হয়ে যায় এগুলি সামলাতে গিয়ে। আল্লাহ হেফাজত করুক, জোরে কোন আমি। আহারে, কি সর্বনাশটা করতেছে দেশে। দেশ অনেক ভালোভাবে, এই দেশ অনেক ভালোভাবে চলছে অতীতের চাইতে, আলহামদুলিল্লাহ। গত 5 বছরে 26,000 আলেমদেরকে পাবলিক সিকিউরিটি অ্যাক্টে গ্রেফতার করে নির্যাতন করা হয়েছিল। এই 3 বছরে তো একটা আলেমকে গ্রেফতার করা হয় নাই, হয়েছে বলেন? সে আমলে 252টি মাদ্রাসা বন্ধ করা হয়েছিল, এই আমলে তো একটা মাদ্রাসা বন্ধ করা হইল না। সেই আমলে এই বাইতুল মুকাররম, বাইতুল মুকাদ্দাসের মতো ইহুদিরা যেভাবে 144 দিয়ে রেখেছে, এই বাইতুল মুকাররমকে 144 দিয়ে এই বাইতুল মুকাররমকে ঘেরাও করে রাখা হয়েছিল। বাইতুল মুকাররমের মসজিদের ভেতরে হাজার হাজার মুসল্লিদেরকে পিটাইয়া তাদের রক্ত দিয়ে মসজিদ লাল করে দেওয়া হয়েছিল। এগুলি কি মিথ্যা কথা না সত্য কথা? প্রিয় ভাই সব, এখন তো এগুলি করা হচ্ছে না। আপনারা খামাখা বোমা মারিয়া, মাস্তানি করিয়া, হরতালের নাম দিয়া দেশটারে সর্বনাশ করেন না। দেশ অনেক ভালো আছে, হাজার গুণে ভালো আছে, এর থেকে ভালো হবেটা কি? কি এর থেকে ভালো হবে? এই যে সন্ত্রাস, আলহামদুলিল্লাহ বহুত কমে গেছে। র্যাবের নাম শুনলে তো লুজ মোশন শুরু হয়ে যায় এখন, ঠিক না? এখন এই র্যাব শুনে, র্যাবের নাম শুনে গোটা জাতি র্যাবের সুন্দর অ্যাকশনে এবং তাদের উপস্থিতিতে গোটা জাতি বলতেছে আলহামদুলিল্লাহ। খাঁটি খালি একটা দল, তারা বলেছে ইন্না লিল্লাহ। কারণ তাদের সন্ত্রাসীগুলো যদি সব সর্বনাশ হয়ে যায় তাহলে কেয়ারটেকার গভর্নমেন্ট আসলে তারা শয়তানি করবে কি দিয়া? এই হলো আফসোস। আমার দেশে হিন্দু খ্রিস্টান মুসলমান সব নিরাপদে বসবাস করতেছে আলহামদুলিল্লাহ, বলে আলহামদুলিল্লাহ কন। সুতরাং এই পরিবেশকে ধরে রাখার জন্য চেষ্টা করতে হবে। সরকার যেসব অন্যায় কাজ করে সেজন্য প্রতিবাদ করবেন, নিয়ম শৃঙ্খলা গঠন গণতান্ত্রিকভাবে গণতান্ত্রিকভাবে আপনারা বিরোধিতা করুন, আমরাও করব। অন্যায় কিছু করলে নিশ্চয়ই করব, হাজার বার করব। যেভাবে যেভাবে চিৎকার করি পল্টনে, সরকার যদি শরীয়তের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করে পার্লামেন্টেও গর্জন করে পার্লামেন্ট অচল করে করে দেবে। প্রিয় ভাই সব, এই বাংলাদেশ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ, হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ সবাই শান্তিপূর্ণ পরিবেশে আমরা আছি এবং ভবিষ্যতে আরো ভালো হবে, আরো ভালো হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই সব, মোনাজাত করব, মোনাজাতের জন্য দাঁড়ানো ভাইরা এবার বসে। আর যে নামাজের কথা বললাম, রাসূলুল্লাহ বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমাকে নামাজ পড়তে দেখেছো। তো রাসূলুল্লাহ কিভাবে নামাজ পড়তেন সে ব্যাপারে অনেক বই আছে, একটি বই আমারও আছে, চরিত্র গঠনে নামাজের অবদান, এ বইটি পাওয়া যাবে। এর মধ্যে কোরআন হাদিস দিয়ে নামাজ কিভাবে পড়লে আল্লাহ কবুল করবেন এবং নামাজ কেন পড়তে হবে বিষয়গুলি এখানে বলা আছে। এ সমস্ত বইপত্র যাওয়ার সময় নিয়ে যাবেন আর ইসলামী পাঠাগারকে সাহায্য করে যাবেন, মোনাজাতের পরে নামাজ জামাতে আদায় করে যাবেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين সবাই পড়েন আমার সাথে, রব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় আল্লাহ তাআলা লাখো জনতা নিয়ে কোরআনে কারীমের তাফসীরের মাহফিলে গুনার বোঝা মাথায় নিয়ে তোমার দরবারে হাত তুলেছি, রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমাদের জিন্দেগির সকল গুনাহ খাতাকে মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, জেনেও গুনাহ করেছি না জেনেও করেছি, বুঝেও করেছি না বুঝেও করেছি, ছোট বড় বহু গুনাহ দিয়া জীবনকে ভরে ফেলেছি, মাবুদ গো দয়া করে মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, আমাদের মধ্য থেকে মা বাপ যদি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ তাআলা মা বাপের কবরগুলিকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। রব্বুল আলামিন, আমাদের আব্বা জান যাদের মারা গেল, কত কষ্ট করে আমাদেরকে মানুষ করেছেন, লেখাপড়া শিখিয়েছেন, জায়গা জমি করেছেন, বাড়ি ঘর করেছেন, যাওয়ার সময় একদম খালি হাতে চলে গেছেন, বছরের পর বছর, যুগের পর যুগ চলে গেল, কবরের ভিতরে কোন হালতে আছে জানি না। আল্লাহ তাআলা আমাদের বাপ জানজাত মারা গেছে, এই কবরটাকে জান্নাতের টুকরা বানা। রব্বুল আলামিন, আমাদের জনম দুঃখিনী গর্ভধারিণী মা যাদের বিদায় হয়ে গেল, আল্লাহ তাআলা মা যাদের বিদায় হয়েছে কবরটাকে বেহেশতের বাগান বানায় দাও। মা আমাদেরকে পেটে নিয়ে কত কষ্ট সহ্য করেছেন, ডেলিভারিতে কষ্ট বরদাস্ত করেছেন, দুই আড়াই বছর পর্যন্ত বুকের দুধ খাওয়াইয়া মানুষ করেছেন, আল্লাহ তাআলা বিরক্ত হন নাই, মারধর করেন নাই, ওই মা যার বিদায় হয়ে গেল কবরটাকে বেহেশতের টুকরা বানায় দাও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, সবাই পড়েন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, আবারও পড়েন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, তাম পৃথিবীতে আজ মুসলমানদের উপরে চরম জুলুম চলতেছে, ইরাক, ইরাকের মুসলমানের আমাদের আত্মীয় স্বজন কেউ হয় না, বাবা খালু মামা কিছুই হয় না, ইরাকের মুসলমানদের সাথে আমাদের ইমানের সম্পর্ক, আল্লাহ তাআলা একটা স্বাধীন দেশ তছনছ করে দিল, অস্ত্র তালাশের নাম করে পবিত্রা সতীসাধ্বী মেয়ে লোকের গায়ে হাত দিল, মুসলমানদেরকে কয়াত করিয়া কারাগারের ভিতরে মুসলমান বন্দীদেরকে উলঙ্গ করে মুখের উপরে কাফের সৈন্যরা পেশাব করে দিল, কুত্তার বেল্ট মুসলমানের গলায় পরাইয়া রাস্তায় রাস্তায় টানলো, মাবুদ তুমি দয়া করে মুসলমানদের দিকে আর একবার রহমতের নজরে তাকাও। আল্লাহ তাআলা ইরাকের মুসলমানদের হাতে ইরাককে উঠায় দাও, গোটা দুনিয়ার মুসলমান দেশগুলিকে যে জালেম আল্লাহ তাআলা নাস্তনাবুদ করার জন্য পরিকল্পনা নিয়েছে, আল্লাহ তাআলা ওই জালেমকে তোমার গজবের হাতে আমরা সুপর্দ করে দিলাম। রব্বুল আলামিন, ওই জালেমকে তোমার গজবের হাতে আমরা সুপর্দ করলাম। রব্বুল আলামিন, কাশ্মীর, সুদান, আফগান, ইরাক, দুনিয়ায় প্যালেস্টাইন সহ দুনিয়ায় যত জায়গায় মুসলমানেরা বিপদে আছে, আল্লাহ তোমার হাবিবের সদকায় দয়া করে মুসলমানদের উপরে রহম করো। আল্লাহ তাআলা আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ, আমাদের এই প্রিয় দেশটির আশেপাশে কোনো মুসলমান দেশ নাই, আল্লাহ তাআলা তুমি তাকায় দেখো দুনিয়ায় প্রত্যেকটা মুসলমান দেশের পাশে আরো দুই একটা মুসলমান দেশ আছে, আমরা এমন জায়গায় আমাদের পাশে আমাদের কোনো ভাই নাই। রব্বুল আলামিন, নবী পাই নাই নবীর সাহাবিও দেখি নাই, বাংলাদেশে আল্লাহ তাআলা তুমি আমাদেরকে পাঠিয়েছ, এই জমিনের স্বাধীনতাকে আল্লাহ কিয়ামত পর্যন্ত হেফাজত করো। রব্বুল আলামিন, এই জমিনে কারা যেন বোমা মারে, গ্রেনেড মারে, দেশটারে বদনাম বানায় দিল, মানুষগুলো হত্যা করলো, আল্লাহ তাআলা কারা করে আমরা চিনি না, তুমি চেনো। রব্বুল আলামিন, যারা গ্রেনেড মারে, বোমা মেরে মানুষ হত্যা করে, তুমি তাদের হেদায়েত করে দাও, আল্লাহ তুমি তাদের হেদায়েত করে দাও, তোমার ইলমে যদি জানা থাকে ওদের কপালে হেদায়েত নাই, তাহলে নমরুদ আর হামান যেমনে তুমি ধ্বংস করেছ, আল্লাহ তাআলা যারা বোমা মারে, গ্রেনেড মারে, মানুষ হত্যা করে, ওদেরকে গজব দিয়া, লানত দিয়া, এই শয়তানগুলির হাত থেকে বাংলাদেশে বাঁচাইয়া দাও। রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা, আমরা আমাদের সন্তানদের জন্য দোয়া করি, আল্লাহ তুমি আমাদের সন্তানদেরকে নামাজি বানায় দাও। বেনামাজি সন্তানের বাপ হিসাবে কিয়ামতে আমাদেরকে উঠায়ও না, বেনামাজি বেপর্দা স্ত্রীর স্বামী হিসাবে আমাদেরকে কিয়ামতে উঠায়ও না। আমাদের সকলকে আল্লাহ তুমি হেদায়েত নসিব করে দাও। সবাই দোয়া করুন, মা বোনেরা কষ্ট করে এসেছেন, আল্লাহ তাআলা মা বোনদের রোগ ব্যাধি মাফ করে দাও। আল্লাহ তাআলা যাদের সন্তান নাই নিসন্তানীকে সন্তান দিয়ে দাও। স্বামী স্ত্রীর মধ্যে যাদের মিল মহব্বত নাই আল্লাহ মিল মহব্বত পয়দা করে দাও। মা বোনদের এমন আমল করার তৌফিক দাও যাতে করে হযরত আয়েশা খাদিজার সঙ্গে হাসর নসিব হয়ে যায়। আল্লাহ তাআলা তুমি তোমার আরশে আজিম থেকে পল্টনের মাঠে একটু তাকায় দেখো তো, কত যুবক হাত তুলেছে। এই যুবকেরা তো এতক্ষণ সিনেমায় থাকতে পারত, জুয়ার আড্ডায় থাকতে পারত, মদের আড্ডায় থাকতে পারত। আল্লাহ যত যুবক এই মাহফিলে এসেছে সমস্ত যুবকদেরকে সালাউদ্দিন আইয়ুবি বানায় দাও, খালিদ বিন ওলিদ বানায় দাও। আল্লাহ তাআলা বাংলাদেশটার উপরে তোমার রহমতের নজর দিয়ে তাকাও। আল্লাহ তাআলা রব্বুল আলামিন রোগাক্রান্ত রুগীরা অনেকেই দোয়া চেয়েছেন, আল্লাহ তাআলা যারা হসপিটালে আছেন যারা জীবন নিয়ে ঝুঁকতেছেন আল্লাহ তুমি দয়া করে রুগীদেরকে শেফায় আজেলা শেফায় কামেলা দান করে দাও। কয়েক মুহূর্ত আমি আপনাদের জন্য ছেড়ে দিলাম, মাথা নিচু করে চক্ষু বন্ধ করে যার যার মনের কথা আল্লাহকে খুলে খুলে বলে, দোয়া কবুল হবে ইনশাআল্লাহ, দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তোমার বান্দারা মনে মনে কে কি চাইলেন একমাত্র তুমিই শুনতে পেয়েছো। আহ জাতি হায় ফলক পর রহম লানে কে লিয়ে বাদলো হট যা দে দো রহম লানে কে লিয়ে। হায় আল্লাহ তাআলা আমরা যারা তোমার দরবারে হাত তুলেছি খালি হাতে ফেরত দিও না। আল্লাহুম্মা লা তারুদ্দানা খায়বিন, আল্লাহুম্মা লা তারুদ্দানা খায়বিন। আল্লাহ তুমি খালি হাতে একেবারে কিছু না দিয়ে আমাদেরকে ফেরত দিও না। আল্লাহ তাআলা আমাদের মধ্যে যারা হজ করে নাই হজ করতে দিল চায় আল্লাহ তাআলা তাদেরকে তোমার কাবা শরীফ চোখে দেখার তৌফিক দিয়ে দিও। রসুলের রওজার কেনারে গিয়ে সালাম দেওয়ার তৌফিক দান করে দিও। আল্লাহ তাআলা তোমার দরবারে কি দিয়ে শুকর আদায় করব যে ধাক্কা তুমি তামিলনাড়ু মালয়েশিয়া ইন্দোনেশিয়া দিয়েছো, ওই ধাক্কা বাংলাদেশে লাগলে আমরা তো শেষ হয়ে যাইতাম। আল্লাহ গরিব দেশ তুমি দয়া করে আসমানি জমিনি বালা মুসিবত থেকে বাংলাদেশটাকে হেফাজত করো। আল্লাহ তাআলা আমাদের দেশের ব্যবসায়ীদেরকে হালালভাবে ব্যবসা করার তৌফিক দান করে দাও, ব্যবসায় তুমি বরকত দান করে দাও, চাকুরিজীবীদেরকে হেদায়েত দান করে দাও। আমার দেশের সরকার যারা দেশ পরিচালনা করছেন তাদের ঈমান দাও, ইনসাফ দাও, তোমাকে তোমার ভয় দাও, জাহান্নামের ভয় অন্তঃকরণে দিয়ে দাও, মানুষের প্রতি যেন ইনসাফ করতে পারে ও আদা পূরণ করতে পারে তৌফিক দিয়ে দাও। আল্লাহ তাআলা আমাদের দেশের সেনাবাহিনী, আমার দেশের বিডিআর, আমার দেশের নৌবাহিনী এয়ারফোর্স, আমার দেশের আনসার, আমার দেশের পুলিশ বাহিনী, আল্লাহ তাআলা যারা যেখানে আছে আইন শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত, প্রতিরক্ষা কাজে নিয়োজিত, আল্লাহ তাআলা সকলকে দিন দাও, ঈমান দাও, চরিত্র দাও, নামাজি বানায় দাও। প্রশাসনিক দায়িত্বশীল যারা আছে সকলকে আল্লাহ তাআলা ঈমানে ভরপুর করে দাও। আল্লাহ তাআলা আল্লাহ তাআলা তুমি আমাদের দেশের খাল বিল নদী নালা ভরে মাছ দাও, আমাদের সমস্ত গাছ ভরে ফল দাও, আমাদের জমিন ভরা ফসল দাও, আর আমাদের সমস্ত মুসলমানদের কলিজা ভরা ঈমান দিয়ে দাও। আল্লাহ তাআলা আমরা এই বিশ্বাস নিয়ে হাত নামাচ্ছি যে তুমি দয়া করে আমাদের সব কথা শুনেছো এবং দয়া করে কবুল করেছো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া জাআল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
তাফসীরুল কুরআন মাহফিল পল্টনে আল্লামা সাঈদীর প পল্টনে আল্লামা সাইদির তাফসিরুল কোরআন মাহফিল, 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 আল কোরআনের তাফসির শুনে, আল হাদিসের তাফসির শুনে, জেনে নাও মঞ্জিল।